এখন আরেকটি বক্তৃতা হবে, সে বক্তৃতার বিষয় হচ্ছে তাল্লুক বিল্লাহর বা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ঈমান উদ্দীপক ঘটনা। বক্তৃতার বক্তব্য রাখবেন মাওলানা মোবাশ্বের আহমদ কালুন সাহেব, মুফতি সিলসিলা আহমদিয়া বিশ্ব আহমদিয়া মুসলিম জামাত।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم میری تقریر کا عنوان ہے
আমার বক্তৃতার বিষয়বস্তু হল আল্লাহর সাথে সম্পর্কের ঈমান উদ্দীপক বিভিন্ন ঘটনা। এই কাহিনী অতি দীর্ঘ, হযরত হাফেজ রওশন আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কাছে পড়তেন বা অধ্যয়ন করতেন, পাঠ নিতেন, হাদিস পড়তেন। একদিন খাবার খাওয়ার পূর্বেই তার পাঠ নেওয়া আরম্ভ হয়ে যায়। ক্ষুধার কারণে বড় কষ্ট বোধ করছিলেন বা দুর্বলতা অনুভব করছিলেন। তিনি লজ্জার কারণে বলতেও পারেননি যে আমাকে খাবার খেতে হবে বা আমি খাবার খেয়ে আসি। কিন্তু আল্লাহ তাআলা যিনি রাজেক বা রেজেক দাতা, যিনি কুন ফাইয়া কুনের মালিক, যিনি বলেন হও আর হওয়া আরম্ভ হয়ে যায়, তিনি সেই পাঠ নেয়ার সময় অধ্যয়নকালে হযরত হাফেজ সাহেবের উপর কাশফি অবস্থা সৃষ্টি করেন। আর কাশ বা দিব্য দর্শনে আল্লাহ তাআলা তাকে ঘিয়ে ভাজা পরোটা এবং ভুনা মাংস পেশ করলেন, যা তিনি অত্যন্ত তৃপ্তির সাথে খেয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলার কুদরত এবং শক্তি খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকেও তার আল্লাহ তাআলার শক্তির বলে সংবাদ দিয়েছেন যে আপনি পড়াচ্ছেন আর আপনার ছাত্র দিব্য দর্শনে সুস্বাদু খাবারও খাচ্ছে। হুজুর বারবার খলিফাতুল মসীহ আউয়াল পড়ানোর কালেই হযরত হাফেজ সাহেবের দিকে চেয়ে দেখেন, আবার পড়ানোতে রত হয়ে যান। তিনি যখন খাবার শেষ করলেন, দিব্য দর্শনের এই অবস্থা কেটে যায়, তিনি বলেন হাফেজ সাহেব একাই খাচ্ছ, একাই খাবে। কত বড় ভালোবাসার কাহিনী এটি। ওস্তাদ ও ছাত্রের প্রকৃত রূপ সম্পর্কে অবহিত, আর ছাত্র জানতে পেরেছেন যে আল্লাহ আমার সাথে যে ব্যবহার করেছেন আমার শিক্ষককেও তিনি সেই সম্পর্কে অবহিত করেছেন। হযরত মাওলানা গোলাম রসুল রাজকি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি এবং আমার এক সাথী লাহোর থেকে পদভ্রজে যাত্রা হয়ে গুজরাটে যাওয়ার ছিল আমাদের গ্রামে। রাতের 10টার দিকে আমরা কামুকি গ্রামে পৌঁছি। একটি বিরান মসজিদে আমরা রাত যাপনের সিদ্ধান্ত করে আমার সাথী অসুস্থ হয়ে যান। আমি তাকে মসজিদে শুইয়ে দেই আর খাবারের ব্যবস্থা করার জন্য বাজারে চলে যাই। কিন্তু পুরো বাজার ঘোরার পরও কোনো খোলা দোকান পাইনি, ব্যর্থ হয়ে ফিরে আসি। যখন মসজিদে প্রবেশ করলাম, আমার সাথীর জ্বর ভয়াবহ রূপ নেয়। আমি চিন্তিত হলাম গভীর ভাবে যে যদি এই প্রবাসে মৃত্যুর ঘটনা ঘটে তাহলে কি করব। এই চিন্তার জগতে আমি আল্লাহ তালার দরবারে দোয়া আরম্ভ করি আকুতি মিনতির সাথে। কিছুক্ষণ পর কোনো কাজের জন্য দরজা খুলে আমি মসজিদ থেকে বের হই। বাইরে এক ব্যক্তি দণ্ডায়মান ছিল, তার হাতে খাবারের তস্তরি বা ট্রে, গরম রুটি আর হালুয়া আর মাংসের তরকারি ছিল। আমি জিজ্ঞেস করলাম যে কার সাথে দেখা করতে চান। তিনি বলেন যে আপনাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। আমি বললাম যে এরপর প্লেট বর্তন কাকে ফেরত দেব। তিনি বলেন যে বর্তন এখানেই বা প্লেট এখানে রেখে দেবেন। হযরত মৌলভী সাহেব বলেন যে রাত দুটার সময় এখানে কে অবস্থান করছে এটি কে জানতো? সেই মসজিদের শূন্যতা বলছে যে এখানে কোনো সময় কেউ নামাজ পড়তেও আসেনি। খাবার খেয়েছেন, বর্তন বা প্লেট হুকের সাথে ঝুলিয়ে দিয়েছেন, ভিতর থেকে হুক লাগিয়ে দিয়েছেন, সকালে ওঠেন, নামাজের জন্য হুক লাগানো ছিল কিন্তু প্লেট সেখানে ছিল না। চাকুয়ালের দুলমে আলে রিসালদার আহমদ খান সাহেব নামে এক ব্যক্তি ছিলেন, যিনি প্রথম খেলাফতের যুগে বয়াত করেছেন। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন, ডেরা ইসমাইল খানের ক্যান্টনমেন্টে তিনি নিযুক্ত ছিলেন। কিন্তু তিনি খুব অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের বিশেষ খাবার খেয়ে তিনি বিরক্ত হয়ে যান। তিনি বলেন যে একদিন আমার হৃদয়ে বাসনা জাগ্রত হল যে যদি ভাত হয় আর ভাতের উপর যদি ইয়াখনি হয় তাহলে কত স্যুপ হয় তাহলে কত ভালো হতো। তিনি বলেন এই কথা ভাবছিলাম তখন আওয়াজ আসে যে ভাত খাও। আর একই সাথে আমি দেখলাম যে আমার পাশে প্লেট ভর্তি ভাত আর একটা প্লেটে স্যুপ রাখা আছে, ইয়াখনি রাখা আছে। তিনি বলেন যে আমি যাও ভাত খেলাম আর ইয়াখনিও পান করলাম, প্লেট সেখানে রেখে দিলাম। এক মাস হাসপাতালে ছিলাম, প্লেট নেয়ার জন্য কেউ আসেনি ফিরে। তিনি এই সকল এই প্লেটগুলো নিজের ঘরে নিয়ে যান, মৃত্যু পর্যন্ত সেই প্লেট আল্লাহ তালার পবিত্র শক্তির কথা স্মরণ করানোর জন্য তার ঘরেই ছিল। কসুরের খারেপটের ইসহাক সাহেব ছিলেন, তিনি এখানে বসবাস করতেন, গরিব মানুষ ছিলেন। একদিন তার এক মেয়ে আসে দেখা করার জন্য, কিছুদিন পর দ্বিতীয় মেয়েও আসে সাক্ষাতের জন্য, আর তৃতীয় দিন পর আবার কিছুদিন পর তৃতীয় মেয়ে এসে যায়। কয়েকদিন অতিবাহিত হয়, এই তিন মেয়ের স্বামীরা একই দিনে আসে নিজের মেয়েদের স্ত্রীদের সাথে নিয়ে যাওয়ার জন্য। রাতে মেহমানগণ খাবার খায়, খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু মৌলভী সাহেবের ঘুম আসে না। তিনি বেকুল ছেলে, উৎকণ্ঠিত ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে আমার জেবে কিছু নেই, আমার পকেটে কিছু নেই, কোনো পয়সা নেই হাতে। সকালে আমার তিন মেয়ে স্বামীদের সাথে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করবে, আমি কি হাতে দিয়ে তাদেরকে বিদায় দেব? এই দুশ্চিন্তার মাঝে তিনি অজু করেন, ঘরের ছোট কক্ষে চলে যান, আল্লাহ তালার দরবারে সেজদা বনত হন, দোয়ায় লেগে যান। আল্লাহ তালার দরবারে আহাজারি অবস্থায় তিনি যখন নিশ্চিত হন যে আমার দোয়া আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্যতার মর্যাদা পেয়েছে, তিনি উঠেন সেজদা থেকে, জায়নামাজ উঠান। জায়নামাজের নিচে 10 রুপিয়ার 3টা নোট পড়েছিল, তিনি সেগুলো হাতে নেন, এরপর পকেটে রাখেন আর ঘুমিয়ে পড়েন। বন্ধুগণ, সেই কক্ষে, সেই জায়নামাজের বা মুসল্লার নিচে নোট বানানোর কোন মেশিন ছিল কি? না, সেখানে এমন কোন মেশিন ছিল না নোট ছাপার। কিন্তু কোন ফাইয়া কোন, অর্থাৎ হ বলেন আর হওয়া আরম্ভ হয়ে যায়। এই 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 শক্তির অধিকারী খোদার সাথে তার বন্ধুত্ব ছিল। খানে ওয়ালের 91 নম্বর গ্রামে সুফি আবদুল্লাহ সাহেব বসবাস করতেন। তিনি কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। এক বছর বা একবার তার গম কম হয়, ফলন কম হয়। গম যখন ঘরে আনা হয় দেখা গেছে খুবই কম, আমার ঘরের চাহিদা এর ফলে পূরণ হবে না। তিনি পুরো ফসল গম ঘরে নিয়ে যাওয়ার পরিবর্তে খালিয়ানে বসা অবস্থাতেই গরিব লোকদের মাঝে তা বিলিয়ে দেন বা বিতরণ করেন। ঘরে ফিরে আসেন খালি হাতে, তার স্ত্রী জিজ্ঞেস করেন যে আপনি গম আনেননি, ফসল আনেননি? তিনি বলেন ফসল খুব কম হয়েছে, গম কম হয়েছে, ঘরের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট ছিল না। আমি ভাবলাম যে এটি ঘরে নিয়ে যাওয়ার লাভ, নিয়ে গিয়ে লাভ কি, আমি সেখানেই আল্লাহ তাআলার পথে তা বিতরণ করে দেই, বিলিয়ে দেই। দু তিন দিন এভাবে কেটে যায়। এই অবস্থায় এক ব্যক্তি 10-15টি গাধায় গমের বস্তা রেখে আসে এবং বলে সুফি সাহেব আপনি গম ক্রয় করবেন কি? তিনি বলেন যে হ্যাঁ আমি ক্রয় করব। সে ব্যক্তি বলে যে নেন। তিনি বলেন যে আমার ঘরে এগুলো রেখে যাও। সে ব্যক্তি গাধা নিয়ে তার ঘরে গমের বস্তা নামাতে থাকে। তিনি গমের পয়সা আনার জন্য ঘরে যান, পয়সা বা রুপিয়া নিয়ে যখন ফিরে আসেন গাধাও সেখানে ছিল না আর গাধার মালিকও সেখানে ছিল না। তিনি জিজ্ঞেস করেন মানুষকে যে এই ব্যক্তি কোথায় গেল, কেউ মানেইনি যে কোনো গাধার মালিক আমরা এখানে আসতে দেখেছি। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব রাদিয়াল্লাহু আনহু ইংল্যান্ডে ইসলামের তবলিগের জন্য তাকে পাঠানো হয়েছে। সমুদ্রে তুফান আসে, সামুদ্রিক জাহাজ ডুলতে থাকে, এই কারণে তার বমি হয় এবং তিনি এই অবস্থায় রুম থেকে বেরিয়ে আসেন, জাহাজের ডেকে আসেন এবং সমুদ্রকে সম্বোধন করে বলেন হে সমুদ্র, তুমি কি জানো না যে এই জাহাজে কে সফর করছে? এই জাহাজে মসীহ মওউদের হাওয়ারি এবং তার সাথী সাহাবী সফর করছে, যিনি ইসলামের তবলিগের উদ্দেশ্যে এই সফর করছেন। তুমি থেমে যাও, শান্ত হও, তুমি তুফান এনে আমায় কষ্ট দিচ্ছ। তার কথা বলতেই আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সমুদ্রকে নির্দেশ দেন, সে নির্দেশে তুফান থেমে যায়। মুফতি সাহেব বলেন যে সামুদ্রিক জাহাজ এরপর এমন ভাবে চলছিল যেন আমরা স্থলে সফর করছি। হযরত মুফতি সাহেব যখন ভারত থেকে ইংল্যান্ডে এসেছিলেন মেডিটেরানিয়ানে নাবিক সকল যাত্রীকে একত্র করে বক্তৃতা করে যে দেখো বিশ্বযুদ্ধ চলছে এখন, আর সমুদ্র জার্মান সাবমেরিনে ভরা, তাই কোন জার্মান সাবমেরিন যদি আমাদের জাহাজে হামলা করে আর জাহাজের ডুবার আশঙ্কা দেখা দেয় তখন একটা বাঁশি বাজানো হবে, আর সে বাঁশি বাজিয়ে সকল মুসাফিরদের শোনায় আর বলে যে বাঁশি বাজার অর্থ হবে যে সামুদ্রিক জাহাজে ডুবো জাহাজ বা সাবমেরিন হামলা করেছে এবং জাহাজ নিমজ্জিত হচ্ছে বা ডুবে যাচ্ছে। জাহাজের পাশে ছোট ছোট নৌকা রয়েছে, একটি এক একটি নৌকাতে তোমরা আরোহণ করো, এরপর তোমরা এবং তোমাদের তকদিরই তোমাদের ব্যাপার, এটি তোমাদের কোথায় নিয়ে যাবে কাপ্তান হিসাবে বা নাবিক হিসাবে আমি বলতে পারি না। সব মুসাফের নীরব হয়ে যায় এই কথা শুনে, সকলেই নিজের চোখের সামনে মৃত্যুকে নৃত্য করে নৃত্য করতে দেখছিল। মুফতি সাহেব এই কথা শুনে ক্যাবিনে চলে যান, আল্লাহ তাআলার দরবারে দোয়ায় রত হন। আর দোয়া কালে তন্দ্রার অবস্থা ছেয়ে যায়, তার উপর ফেরেশতা তাকে সম্বোধন করে বলে সাদেক বিশ্বাস রাখো এই জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছবে। হযরত মৌলভী নজির আহমদ মোবাশ্বের সাহেব,
নজির আহমদ সাহেব ঘানায় মোবাল্লেগ ছিলেন, একটি এলাকা থেকে সংবাদ আসে যে আহমদীরা এলাকায় মিছিল বের করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং নজমের আকারে গান গাইছিল যে মাহাদি আসেনি, এই জন্য যে ভূমিকম্প আসেনি, যদি মাহাদি আসতেন তাহলে ভূমিকম্প আসত। যখন এই সংবাদ তিনি পান তখন হযরত মৌলভী সাহেব দোয়ায় রত হন, হে খোদা তুমি মসিহ পাকের সত্যতা প্রকাশের জন্য বিভিন্ন স্থানে ভূমিকম্প প্রেরণ করেছ, এখন তুমি ঘানায়ও ভূমিকম্পে পাঠাও। এক সপ্তাহ তিনি দোয়ায় রত থাকেন, খোদার পক্ষ হতে তিনি সংবাদ লাভ করেন যে এখন এই ভূমিকম্প আসবে। সেই সংবাদ অনুযায়ী তিনি সেই এলাকায় বা সেই অঞ্চলে জামাতকে সংবাদ দেন যে অমুক অমুক স্থানে অমুক অমুক তারিখে তোমরা জলসা করো, জলসার আয়োজন করো। তিনটি স্থানে জলসার আয়োজন করেন। প্রথম জলসা হয়ে যায়, সেখানে হযরত মসিহ মাউদ রাসুলের সত্যতার দলিল প্রমাণ ভূমিকম্পের ভবিষ্যৎবাণী তুলে ধরা হয় এবং সবাইকে অবহিত করা হয় যে এখন ঘানাতেও ভূমিকম্প আসবে, এখন ঘানার পালা এসেছে। কয়েকদিন পর দ্বিতীয় স্থানে জলসা হয়, সেই জলসায় এই একই বিষয়ে বর্ণিত হয় যে এভাবে হযরত মসিহ মাউদ রাসুলের সত্যতা প্রকাশের জন্য বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্প এসেছে, এবার ঘানার পালা। দ্বিতীয় স্থানে জলসা সম্পন্ন হয়, তখন তৃতীয় জলসা হয়নি, পুরো ঘানায় ভূমিকম্পে কেঁপে উঠে, প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠে এবং সেই এলাকার লোকেরা যারা পূর্বের দুটি জলসায় ভূমিকম্পের ভবিষ্যৎবাণী শুনেছিল এবং এই ঘোষণাও শুনেছিল যে এখন ঘানার পালা এবং এখানে ভূমিকম্প আসবে, তখন তারা দৌড়ে আহমদিয়া বিভিন্ন মসজিদে আশ্রয় নেওয়ার জন্য সমবেত হয়। 180 জন বয়াত গ্রহণ করে এই ভূমিকম্পের নিদর্শন দেখে।
হযরত মৌলী রহমত আলী সাহেব ইন্ডোনেশিয়া মে রয়ে সুদ তবলীগ থে, এক আহমদি কি দোকান পে তশরীফ ফরমা থে কি হল্যান্ড কা এক বিশপ পাদরি তবলীগ করতা উধর আ নিকলা। বহস শুরু হো গই ঈসাইয়ত অর ইসলাম কি সচ্চাই পর, এক মজমা ইকট্ঠা হো গয়া মুবাসা সুননে কে লিয়ে। বহস কে দৌরান বারিশ বরসনে শুরু হো গই। وہ علاقہ ایسا ہے کہ اگر بارش برسنے شروع ہو جائے تو کئی کئی گھنٹے تک مسلسل برسات برستی چلی جاتی۔ پادری نے اپنی شرمندگی کو چھپانے کے لیے بڑے للکار کر کہا کہ مولوی صاحب اگر آپ کا اسلام سچا ہے، اگر اسلام کا خدا سچا ہے تو اپنے خدا سے کہیں کہ بارش رک جائے۔ یہ مطالبہ کیوں کیا کہ علاقے کے حالات کے مطابق جب بارش کا آغاز ہوگا تو کئی گھنٹے مسلسل برسے گی، اس سے پہلے بارش رک نہیں سکتی۔ حضرت مولوی صاحب نے اس کی یہ للکار سن کر اللہ کی نصرت پہ یقین سے بھر کر بارش کو مخاطب کر کے فرمایا کہ اے بارش، اسلام کے سچائی کے اظہار کی خاطر، اسلام کے خدا کے سچائی کے اظہار کی خاطر تھم جا۔ بارش تھم گئی۔ لوگ حیران پریشان کہ یہ منظر تو ہم نے زندگی میں کبھی دیکھا نہیں ہے۔
1924 سنے بھارتر اتر پردیشے آرج سماجرا মুসলমান রাজপুতদের মধ্যে শুদ্ধির আন্দোলন আরম্ভ করে, শুদ্ধি আন্দোলন শুরু করে। তাদেরকে একথা বলা হতো যে দেখো এখানে মুসলমানদের রাজত্ব ছিল, তারা তোমাদের পূর্বপুরুষদের জোর জবরদস্তি ইসলাম মানতে বাধ্য করেছিল, মুসলমানদের রাজত্বের যে সূর্য তা অস্তমিত হয়েছে, এখন এখানে ইংরেজরা শাসন ক্ষমতা দখল করেছে, তাই তোমাদের পূর্বপুরুষরা অপারগ হয়ে বাধ্য হয়ে মুসলমান রাজা বাদশাহদের জোর জবরদস্তির কারণে ইসলাম গ্রহণ করেছিল। এখন সেই বল প্রয়োগের অবস্থা নেই, এখন স্বাধীনতা আছে, তোমরা এখন ইসলাম পরিত্যাগ করো। আর্য সমাজীদের ধারণা অনুসারে এই দলিল খুবই যুক্তিযুক্ত ছিল। পত্রপত্রিকায় এই সম্পর্কে লেখালেখি হতো। হজুর যখন জানেন তখন তিনি তাৎক্ষণিকভাবে জামাতের সামনে তাহরিক করেন যে বন্ধুরা তিন মাসের জন্য ওয়াকফ করে সে এলাকা যান এবং শুদ্ধি আন্দোলনের মোকাবেলা করুন। একজন হিন্দু যুব মহাশয় যুগান্ধার পাল সাহেব, যিনি কয়েক মাস পূর্বেই মুসলমান হয়েছিলেন, তার ইসলামের নাম ছিল মহাশা মোহাম্মদ ওমর রাখা হয়েছিল, তিনি বর্ণনা করেন, আমিও একটি প্রতিনিধি দলের সদস্য হই, আমি একটি গ্রাম সম্পর্কে জানতে পাই এবং সেখানে আমরা পৌঁছি, কিন্তু আমাদের প্রতিনিধি দল সেই গ্রামে পৌঁছার পূর্বেই পুরো গ্রামবাসী মুরতাদ হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল। আর আর্য সমাজীদের চাপে পড়ে গ্রামবাসীরা আমাদেরকে বলে তোমরা আমাদের গ্রামে রাত কাটাতে পারবে না, তাৎক্ষণিকভাবে আমাদের গ্রাম থেকে তোমরা বেরিয়ে যাও, যদি না বের হও তাহলে আমরা জোর করে তোমাদের আমাদের গ্রাম থেকে বের করে দিব। তারা বাধ্য হয়। সেই প্রতিনিধি দল রাতের 11টার সময় গ্রাম থেকে বের হতে হয়, অন্ধকার রাত, গঙ্গা নদীর পাড় দিয়ে তারা হেঁটে যাচ্ছিল। মহাশয় সাহেব বর্ণনা করছেন সেই জায়গা এত ভয়ানক এবং আশঙ্কাজনক ছিল যে একটু বৃষ্টির নালা ছিল এবং সেই পানি কুলকুল করে বয়ে যাচ্ছিল গঙ্গা নদীতে, এত ভয়ানক রাস্তা ছিল এবং অন্ধকার রাত, যে আমাদের প্রতিনিধি দলের একজন সদস্য কয়েক পা এগিয়ে যেত, তারপর আমাদেরকে আওয়াজ দিত যে এ পর্যন্ত এসে যাও, রাস্তা ঠিক আছে। এই পন্থা কেন অবলম্বন করেছিল? যদি ডুবে যায় তাহলে একজন কমপক্ষে ডুববে, পুরো প্রতিনিধি দল যেন না ডুবে মরে। একটি স্থান এমন আছে যে সকল পরিকল্পনাই ব্যর্থ হয়। প্রতিনিধি দলের সদস্যরা বিস্মিত হয়ে যে কি করা যায়, কেন রাস্তা এতটাই ভয়ানক ছিল, অন্ধকার রাত এবং আশঙ্কা ছিল যে প্রতিনিধি দলের কোন এক সদস্য গঙ্গায় বয়ে যাবে অথবা বর্ষার যে নালা আছে সেই নালায় পড়ে ভেসে যাবে। আমরা আশ্চর্য হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম যে কি করব আমরা। আমরা হঠাৎ করে দেখতে পাই গঙ্গার পানির উপর ছোট্ট একটি বলের মতো আলোক ছটা সেখানে আমরা দেখতে পাই এবং সেই আলোর গোলক ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং প্রসারিত হতে থাকে। মহাশয় সাহেব বর্ণনা করেন, আমি নতুন নতুন হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম, আমি চিৎকার করে উঠি যে কোন কি হয়ে গেল। সেই আলোক গোলা আলোর বলটি ধীরে ধীরে উচ্চ একটি মিনারে রূপান্তরিত হয়। এত এত আলো ছিল অন্ধকার রাতে যে পুরো জঙ্গল তাতে সুস্পষ্টভাবে, জঙ্গলের সবগুলো জিনিস সুস্পষ্ট দেখা যাচ্ছিল এবং সেই আলোর যে মিনার এর সাহায্যে আমরা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যখন সেই ভয়ানক এলাকা আমরা পার করি তখন সেই আলোর মিনারও অদৃশ্য হয়ে যায়। একজন সাহাবি ছিলেন হযরত মৌলভী মাহবুব আলম সাহেব।
হযরত মৌলভী মাহবুব আলম সাহেব পাঞ্জাবের গুজরাটের অধিবাসী ছিলেন, কিন্তু কাশ্মীরে গিয়ে বসতি স্থাপন করেন। বয়াতের পর আহমদিয়াতের তবলিগের এক উন্মাদনা তার মাথায় ভর করে দিন রাত তবলিগের অত থাকতেন। কাশ্মীরের জঙ্গল তাকে অতিক্রম করতে হতো, জঙ্গলে হিংস্র প্রাণী এর আশঙ্কা থাকতো। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, তবলিগের কাজ তো আমি ছাড়তে পারি না, আমার হেফাজতের তুমি ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ তাআলা তার নিরাপত্তার জন্য এক বাঘকে নিযুক্ত করেন। কিভাবে জানলেন? তার এক শিষ্য তাকে বলেন, মৌলভী সাহেব আজকে আমি আপনার সাথে তবলিগে যাব। তিনি বলেন ঠিক আছে, বের হন। বাঘ এসে যায় জঙ্গলে, বাঘ দেখে সেই যুবক চিৎকার করে ওঠে। মৌলানা সাহেব বলেন যে ভয় পেও না, এই বাঘ আমার হেফাজতের জন্য এসেছে। এত বছর কেটে গেছে, যখনই আমি এই তবলিগি সফরকালে জঙ্গলে আসি এই বাঘ তাৎক্ষণিকভাবে আমার সাথী হয়, কখনো আমার আগে কখনো আমার পিছনে, কখনো আমার ডানে কখনো আমার বামে এসে অবস্থান নেয়। আর জঙ্গল শেষ হতেই আমি যখন জনবসতিতে প্রবেশ করি তাৎক্ষণিকভাবে এটি জঙ্গলে ফিরে যায়, তাই এই বাঘ তোমাকে কিছু বলবে না, এটি আমার হেফাজতের জন্য নিযুক্ত হয়েছে। হযরত কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব রাদিয়াল্লাহু আনহু খাইবার পখতুনখানের আমির ছিলেন। পেশাওয়ারের কিসাখানি বাজারে যাচ্ছিলেন, বাজার দিয়ে যাচ্ছিলেন, এক আহরারি সামনে দাঁড়িয়ে পিস্তলের গুলি করতে চেয়েছে, তাকে লক্ষ্য করে গুলি ফেসে যায়, বের হয়নি, পিস্তল চলেইনি। হযরত মৌলভী আবুল আতা সাহেব বর্ণনা করেন, আমি ফিলিস্তিনে মুবাল্লিগ ছিলাম, এক রাত তাবলিগি মোনাজারার পর ফিরে যাচ্ছিলাম, আমি জঙ্গলে একটু আওয়াজ শুনতে পেলাম, আমি ভাবলাম যে হয়তো কোন খরগোশ ইত্যাদি হবে, বা আমি হাঁটতে থাকলাম, কিছুক্ষণ পর পিছনে এক গোলের আওয়াজ শুনি, আমি আমি বুঝতে পারলাম না ব্যাপার কি। পরের দিন জানতে পারলাম যে মৌলভী সাহেব যে বিরোধীরা তাকে শহীদ করার জন্য দুই পাশে মানুষ নিযুক্ত করে রেখেছিল রাস্তার উভয় পাশে, আপনি অর্থাৎ আপনি যখনই এখান থেকে এই পথ অতিক্রম করবেন ব্রাশ ফায়ার করে আপনাকে শহীদ করা হবে, কিন্তু আপনি যখন সেখানে আসেন তারা গুলি করার চেষ্টা করেছে আর গুলি চলেইনি, গুলি বেরিয়ে হয়নি। তিনি সেই পথ অতিক্রমের পর তারা আবার গুলি করার চেষ্টা করেছে, তখন গুলি বের হয় আর এরই আওয়াজ ছিল। হযরত মৌলভী রহমত আলী সাহেব, যার কথা আমি উল্লেখ করেছি, ইন্দোনেশিয়ায় তিনি মুবাল্লিগ ইনচার্জ ছিলেন, তিনি পাড়াং গ্রামে থাকতেন, ইয়াসির মিসকিন পাড়ায়, ঘরে আগুন লেগে যায়, সেখানে কাঠের ঘর ছিল, সেগুলো সে আগুন ঘর জ্বালিয়ে যাচ্ছিল ভয়াবহ ভাবে, এবং সেই ঘরের দিকে অগ্রসর হচ্ছিল যে ঘরে হযরত মৌলভী সাহেব বসবাস করতেন। পাড়ার আহমদি এবং ও আহমদরা তার কাছে আসে যে মৌলভী সাহেব, প্রবল অগ্নি আপনার ঘরের দিকে আসছে, আর প্রতিটি ঘরকে ছাই করে এদিকে আসছে, আপনি নিজের বিভিন্ন আসবাবপত্র নিয়ে বেরিয়ে আসুন। মৌলভী সাহেব বলেন, না, এই আগুন আমাকে কিছুই বলবে না, আর দোয়ারত হয়ে যান। মানুষ বারবার যখন চাপ দিচ্ছিল, মৌলভী সাহেব বলেন যে দেখো, মসিহে মওদ আলাইহিসসালামের প্রতি এলহাম হয়েছে, আগুন আমাদের দাস, বরং আমাদের দাসদের দাস, দাসানুদাস, এইটি এই আগুন আমার দাসত্ব করবে। আগুন এত কাছে এসে যায় তার ঘরের যে পাশের ঘর জ্বলে যায়, তার ঘরের কাঠের বাইরের অংশ কালো হয়ে যায়, তাৎক্ষণিকভাবে মেঘ আসে আর মুষলধারে বৃষ্টি বর্ষিত হওয়া আরম্ভ হয়, তার ঘর নিরাপদ থাকে। দীর্ঘদিন জামাতের বন্ধুরা সেই ঘরের কালো কাঠ দেখে এই নিদর্শন কথা তারা স্মরণ করতেন, করে নিজেদের ইমান মজবুত করতেন। হযরত মৌলভী মোহাম্মদ সাদেক সাহেব সুমাত্রার অধিবাসী, তিনি পরে ইন্দোনেশিয়ার মুবাল্লিগ ইনচার্জ নিযুক্ত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, পুরো ইন্দোনেশিয়ার উপর জাপানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এক ব্যক্তি এসে মৌলভী সাহেবকে এসে সংবাদ দেয় যে মৌলভী সাহেব, জাপানি সরকার আপনাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আর সংবাদদাতা এই সংবাদও দিয়েছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ হল, সমস্ত ওলামা এই ফতোয়া দিয়েছে বা আলেমরা এই ফতোয়া দিয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে জাপানের যুদ্ধ ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার পথে জিহাদ, কিন্তু আপনি এটিকে জিহাদ মানেন না, এই কারণে জাপানি সরকার আপনাকে হত্যা করতে চায় সিদ্ধান্ত নিয়েছে। সেটি সেই যুগ এমন ছিল, একটা বিজয়ী জাতি, যুদ্ধের যুগ, আর কোন গবেষণা বা তদন্ত বা ইনভেস্টিগেশনের কোন পরিস্থিতি ছিল না। তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হন, মৌলভী সাহেব দোয়ায়রত হন, জামাতের বন্ধুদের দোয়ার অনুরোধ করেন। মৌলভী সাহেব দোয়ার পর আওয়াজ পান যে দানিয়াল নবীর বইয়ের পঞ্চম অধ্যায় পড়ো। তিনি ওঠেন, ল্যাম্প জ্বালান, বাইবেল বের করেন, দানিয়াল নবীর চ্যাপ্টারের পঞ্চম অধ্যায় পড়েন। তাতে লেখা ছিল যে এক বাদশাহ ছিল, নামটা বুঝিনি আমি, বিলসাজ্জার বাদশাহ, সেই বাদশাহ তার আলেমদেরকে ডেকে বলে যে এটি পড়ো, কেউ বুঝতে পারেনি। অবশেষে হযরত দানিয়াল আলাইহিসসালামকে ডাকা হয়েছে যে ভাই এই যে লেখাটা আছে এটি পড়ে আমাকে বলো অর্থ কি। সেই দানিয়াল লোবেটি পড়েন আর তাবির করেছেন বা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা আপনার রাজত্বকে মেপেছেন কিন্তু মাপে সেটি অযোগ্য প্রমাণিত হয়েছে, আপনার সরকার ক্ষমতার টুকরো টুকরো হয়ে যাবে, আপনাকেও টুকরা টুকরো করা হবে। যেদিন এই শব্দের তাবির তিনি বর্ণনা করেছেন সেদিন বিলসজর বাদশাহ নিহত হয়, তাকে হত্যা করা হয় আর দ্বারা সেই রাজত্ব নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই স্বপ্ন থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এই সরকার টুকরো টুকরো হয়ে যাবে, এটিকে টুকরো টুকরো করে দেওয়া হবে, এর পরিণামও তাই হবে যা বিলসজরের হয়েছিল, জাপানি সরকারের পরিণাম এটি হবে, তিনি স্বপ্ন দেখেন। 1945 সনের এপ্রিলের শেষের দিকে বা মেয়ের প্রথম দিকের স্বপ্ন ছিল, দুই তিন মাস পর আমেরিকা জাপানের বিভিন্ন শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে এবং জাপানি সরকার আত্মসমর্পণ করে। যে শেষ শহরে পারমাণবিক বোমা বর্ষণ করা হয়েছিল এর এই বোমা বর্ষণের পর সরকারের বিভিন্ন কাগজপত্র থেকে একটা কাগজ বের হয় যাতে 65 ব্যক্তির এক তালিকা ছিল, অর্থাৎ এদেরকে আগস্টের অমুক তারিখে হত্যা করা হবে, হত্যা করা হচ্ছে। তাদের মাঝে প্রথম নাম ছিল হযরত মৌলভী সাহেবের। সেই সরকার যে তাকে হত্যা করতে চাইত, যে তারিখে হত্যা করতে চাইত, তার শুধু 10 দিন পূর্বে সেই সরকারের পতন ঘটে মারাত্মকভাবে।
এখানে আমার আরেকটি ঘটনা স্মরণ পড়েছে। একজন ওয়ালিউল্লাহ ছিলেন, তিনি বাজারে যাচ্ছিলেন, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, রাস্তা কর্দমাক্ত ছিল। রাস্তার কিনারায় এক যুবক যুবতী বসেছিল, এক জুটি বসেছিল, তিনি তারা ভালোবাসার কথা বলছিলেন। তার চলার ফলে কাদার একটি এক ছিটা কাদা গিয়ে সেই মেয়ের গালে পড়ে, মুখে পড়ে। সেই প্রেমিক রাগান্বিত হয়, সে রেগে গিয়ে সেই বুজুর্গকে থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়ার পর সে কিছু না বলে চলতে আরম্ভ করে। কিছু সময় যাওয়ার পর একজন ব্যক্তি সেই অলিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় এবং বলতে আরম্ভ করে, মুবারক হো। বলেন, কিসের মুবারকবাদ দিচ্ছ? সে বলে, যে ব্যক্তি আপনাকে থাপ্পড় মেরেছিল সে যখন উঠে চলতে আরম্ভ করে তখন তার পাও পিছলে যায় এবং নিচে পড়ে এবং তার ঘাড়ের হাড্ডি ভেঙে যায় এবং সে সেখানেই মারা যায়। তিনি বলেন, ভাই সে এতে আমার কিছু করার নেই বা এতে আমার কোনো হাত নেই। দুইজন বন্ধুর ঝগড়া ছিল, দুইজন বন্ধুর মাঝে বিবাদ ছিল, সেই মেয়ের প্রেমিক রাগ করে আমাকে মেরেছে। যখন আমার বন্ধুর রাগ উঠেছে তখন সে তাকে মেরে দিয়েছে। এমন অবস্থায় হযরত মাওলানা সুমাত্রি সাহেবের ঘটনায় আমরা দেখতে পাই কত প্রিয় কথা হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন। হুজুর বলেন যে বলে যে নির্দয়ভাবে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তার জামাতের সদস্যকে সম্বোধন করে বলেন, যদি তোমরা খোদার হয়ে যাও, এটি হচ্ছে মূল শর্ত, মৌলিক শর্ত, যদি তোমরা খোদার হয়ে যাও তাহলে নিশ্চয়ই যেন খোদা তোমাদেরই, খোদা তোমাদেরই, তোমরা নিদ্রিত থাকবে আর খোদা তোমাদের জন্য জাগ্রত থাকবেন, তোমরা শত্রু সম্বন্ধে অনবহিত থাকবে কিন্তু খোদা তার প্রতি লক্ষ্য রাখবেন এবং তার ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন। তোমরা এখনো জানো না তোমাদের খোদার মাঝে কোন কোন শক্তি রয়েছে, কি কি শক্তি রয়েছে। যদি তোমরা জানতে তাহলে দিনেকের তরেও এই সংসারের জন্য উদ্গ্রীব হতে না।
খোদা এক প্রিয় ধন ভাণ্ডার এটিকে মূল্যায়ন করো। খোদা তালা এক প্রিয় ধন ভাণ্ডার একে মূল্যায়ন করো, কেননা তিনি প্রতিটি পদক্ষেপে তোমাদের সাহায্যকারী। কেস্তিনু থেকে হুজুর এটি পড়েছেন। আলোয়াসিয়তে হুজুর বলেন, যদি তোমরা প্রবৃত্তিকে পিষ্ট করো তাহলে তোমরা খোদার মাঝে বিকশিত হবে আর খোদা তোমাদের সাথী হবেন, আর সে গৃহ আশিসপূর্ণ কল্যাণ মণ্ডিত হবে যে ঘরে তোমরা বসবাস করবে, আর সেই গৃহের দেয়ালে বা প্রাচীরগুলোতে খোদার রহমত নাজেল হবে, অবতীর্ণ হবে, যা তোমাদের ঘরের দেয়াল বা প্রাচীর। আর সেই শহর কল্যাণ মণ্ডিত হবে, যে শহরে এমন ব্যক্তি বাস করবে, যদি তোমাদের জীবন, তোমাদের মৃত্যু এবং তোমাদের প্রতিটি গতিবিধি, তোমাদের কোমলতা এবং তোমাদের কঠোরতা যদি সম্পূর্ণভাবে খোদার জন্য হয়ে যায়, আর প্রত্যেক তিক্ততা এবং সমস্যার মাঝে তো আল্লাহকে পরীক্ষা না করো এবং তার সাথে সম্পর্ক ছিন্ন না করো, বরং যদি এগিয়ে যাও, তবে আমি সত্য সত্য বলছি যে তোমরা খোদার এক বিশেষ জাতিতে পরিণত হবে। তিনি বলেন, তোমাদের জন্য শুভ সংবাদ, এই শুভ সংবাদ গ্রহণ করো। তোমাদের জন্য সুসংবাদ যে খোদার নৈকট্য লাভের ময়দান শূন্য বা ফাঁকা, সকল জাতি সংসার বা জগৎ প্রেমে মত্ত, আর যাতে খোদা সন্তুষ্ট হন জগৎবাসীর সেদিকে কোনো মনোযোগ নেই। যারা পূর্ণ উদ্যমে পূর্ণ আন্তরিকতার সাথে দ্বারে প্রবেশ করতে চায়, তাদের জন্য নিজেদের সেই বৈশিষ্ট্য প্রকাশের এটি সুযোগ এবং খোদার কাছ থেকে পুরস্কার লাভের এটি সুযোগ। এ কথা ভেব না যে খোদা তোমাদেরকে ধ্বংস করবেন বা তোমাদের বিনষ্ট করবেন। তোমরা খোদার হাতের একটা বীজ যা জমিতে বপন করা হয়েছে বা জমিতে লাগানো হয়েছে। খোদা বলেন যে এই বীজ বাড়বে, ফুল দেবে, এই বীজ অঙ্কুরিত হবে, ফুল দেবে এবং সকল দিকে এর শাখা প্রশাখা বিস্তার লাভ করবে এবং বিশাল মহের হয়ে পরিণত হবে। অতএব সৌভাগ্যবান তারা যারা খোদার কথায় ইমান রাখে এবং মধ্যবর্তী যুগের বিপদাবলীকে যে ভয় করে না, কারণ বিপদাবলী আসাও আবশ্যক। আর এর উদ্দেশ্য হল খোদার পক্ষ থেকে তোমাদের পরীক্ষা করা যে কে তোমাদের মাঝে বয়াতের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। যে ব্যক্তি কোনো বিপদের বা কোনো পরীক্ষার সময় পদস্খলিত হবে সে খোদার কোনো ক্ষতি করতে পারবে না, আর দুর্ভাগ্য তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। তার জন্ম না হলেই তার জন্য ভালো ছিল, কিন্তু সেসব ব্যক্তি যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবে, তাদের উপর বিপদাবলী, ভূমিকম্পের ন্যায় বিপদাবলী আসবে, দুর্ঘটনার পর দুর্ঘটনা তারা দেখবে, বিভিন্ন জাতি তাদের হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করবে, জগৎ তাদের প্রতি প্রচন্ড ঘৃণা সূচক তাদের সাথে ব্যবহার করবে, কিন্তু তারা অবশেষে বিজয় লাভ করবে এবং কল্যাণের দ্বার তাদের জন্য উন্মোচিত হবে বা উন্মুক্ত হবে।